समवेत गौर भक्तवृंद की, श्रीमद्भगवद यथायथ की, हिताय गौर प्रेमानंदे। ओम अज्ञान तिमिरांधस्य ज्ञानांजना शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदांतिकं। वंदेहम श्रीगुरा श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं स्वाग्रजातं सहगन रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादां सहगनललिता श्रीविष्णुपान्वितांश्च। नमोम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांता स्वामीनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो आराध्य भगवान व्रजेशतनयस्तद्धाम वृंदावने रम्यां क्वाचिदुपासना व्रजवधूवर्गेण यकल्पिता श्रीमद्भागवतं प्रमाणममलं प्रेमापुमार्थो महान् श्रीचैतन्य महाप्रभुर्मतमिदं तत्रादरो नो ब्रह। श्रीचैतन्य प्रभुं वंदे बालोपीयदनुग्रहात् तरेन्नानामतग्राहो व्याप्तं सिद्धांत सागरम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेष्वभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तमश्लोके भक्ति भवति नष्टिकी। मुखं करोति वाचालं पङ्गुलं गायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनकारिणम्। यं तो प्रविश्यम वाचामि मां प्रसुप्तां सञ्जीवयत्यग्नशक्तिधरास्पधाम्ना अम्नांश्च हस्तचरणश्रवणत्वगादिं प्राणां नमो भगवते पुरुषाय तुभ्यं। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकस्वामिनिति नामिने। नमो आचार्यपादाय नितय कृपाप्रदायिने गौरकथाधमदाय नगरग्रामदाय। हरे कृष्णा, हरे कृष्ণা। পুরুষোত্তম মাস উপলক্ষে আপনাদের সবাইকে সুস্বাগতম। ভগবদ্গীতা গীতা আশ্রয় আমরা এক মাস চেষ্টা করবো ভগবদ্গীতার পরমেশ্বর ভগবানের অমীয় মুখনিষ্ঠিতবাদীর আশ্রয় গ্রহণ করার। তো আমরা প্রতি সপ্তাহে পাঁচ দিন করে আলোচনা করব, সোম থেকে শুক্র, শনিবার রবিবার আমরা বন্ধ থাকবে। এরপর আমাদের ক্লাসের সময়সূচি আমরা আপাতত ছটা থেকে আজকের দিন আমরা ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত করব, এবং আগামীকাল থেকে ছটা থেকে সাড়ে সাতটা, তারপর সাড়ে সাতটা থেকে আটটা পর্যন্ত বিরতি থাকবে প্রভুপাদ গুরু পূজা দর্শনারতি, তারপর আটটা থেকে নটা আপাতত। তারপর অনিবার্য কারণবশত কোনো সময়সূচি পরিবর্তন হলে আমরা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আমরা প্রায় একুশটা আমাদের ক্লাস পাবো এই মাসের মধ্যে, প্রথম মাসে। আমরা চেষ্টা করবো পুরো ভগবদ্গীতা এর মধ্যে সম্পন্ন করার জন্যে। আজকে আমরা ভগবদ্গীতার ভূমিকা এবং মুখবন্ধ আলোচনা করব, এবং কালকে থেকে প্রথম অধ্যায় শুরু হবে। প্রত্যেকটা অধ্যায়ে আমরা একদিন আলোচনা করবো, দ্বিতীয় অধ্যায়ের অষ্টাদশ অধ্যায়ে দুদিন আলোচনা করা হবে, দুটো দুভাগে ভাগ করা হবে। ভগবদ গীতা ভূমিকা এবং মুখবন্ধ আজকে দেখবো আমরা। প্রথমত ভগবদ গীতা অনুনয় করেছি ভক্তিশাস্ত্রীতে, অন্যান্য জায়গায় ভগবদ গীতা পড়েছি আমরা বিভিন্নভাবে। ভগবদ গীতা কি? ভগবদ গীতা হচ্ছে পরমেশ্বর ভগবানের মুখনিষ্ঠিত বাণী, এবং আরো স্পেসিফিক্যালি বলতে গেলে ভগবদ গীতা হচ্ছে অর্জুন এবং কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কথোপকথন। আমরা জানি প্রভুপাদ বলছেন ভগবানের বাণী, অর্থাৎ ভগবানের বাণী একটা হচ্ছে ভগবদ গীতা, আর ভগবান সম্বন্ধিত বাণী বা ভগবানের সম্বন্ধে বাণী হচ্ছে শ্রীমদ ভাগবতম। ভগবানের সম্বন্ধে কথা হচ্ছে শ্রীমদ ভাগবতম। তো এটা শুরু করার আগে একবার এক জায়গায় বন্যা হচ্ছিল, মানে মায়াপুরে না কোথায়, মায়াপুরে সম্ভবত বা ক্লিয়ার হতে পারে। সেই বন্যার জল চলে যাওয়ার পর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলছিলেন, তার সময় সেই বন্যাটা হচ্ছিল, তিনি বলছিলেন যে এভাবে প্রলয়ের সময়, মহাপ্রলয়ের সময় সে কারণ বাড়ি এসে সমগ্র ব্রহ্মাণ্ড প্লাবিত করে দেবে। সমগ্র ব্রহ্মাণ্ড প্লাবিত করে দেবে প্রলয়ের সময়, তো একদম সব কিছু ধ্বংস হয়ে যায়। যেমন আমরা দেখতে পাই ভাগবতমে একাদশ স্কন্ধে বর্ণনা করা আছে মার্কণ্ডেয় ঋষির কথা সেরকম। তো তিনি বলছেন যে সেই বন্যাতে যে রক্ষা পেতে চায়, নিজেকে রক্ষা করতে চায়, তাকে তিনটা জিনিস ধরে রাখতে হবে। কী কী তিনটা জিনিস? গীতা, শ্রীমদ ভগবদ গীতা, শ্রীমদ ভাগবতম আর শ্রী চৈতন্য চরিতামৃতম। আমরা বলি বিবিসি, ভগবদ গীতা, ভাগবতম আর চৈতন্য চরিতামৃতম। বাইরের লোকেরা বিবিসি নিউজ শুনে, আমরাও বিবিসি শুনি, আমাদের এই হচ্ছে বিবিসি। এটা জোকস বলি আমরা যে এবিসি টু জিবিসি, এভরিবডি নিডস বিবিসি, মানে এবিসি থেকে জিবিসি। আপনি এবিসি হন, তার নতুন ভক্তই হন বা জিবিসি হন, শুদ্ধ ভক্তই হন, সবার এই বিবিসির প্রয়োজন, আশ্রয় গ্রহণ করা প্রয়োজন। তো তিনি বলছেন এই তিনটা জিনিস আমাদের ধরে রাখতে হবে। এখন এই তিনটা জিনিস হয়তো আমরা ধরে রাখতে পারবো না একসাথে। তখন তিনি বলছেন কি, ঠিক আছে একটা ছেড়ে দাও। কি ছেড়ে দাও? তিনি বলছেন ভগবদ গীতা ছেড়ে দাও, ভাগবতম আর চৈতন্য চরিতামৃত ধরে রাখো। পরে বললেন না, কেউ যদি বলতে পারে না দুটাও ধরে রাখতে পারছি না একসাথে, দুহাত দিয়ে ধরে রাখবো কীভাবে, রক্ষা করতে হবে। ঠিক আছে তাহলে ভাগবতম ছেড়ে দাও, চৈতন্য চরিতামৃতকে ছাড়বে না, চৈতন্য চরিতামৃতকে ধরে রাখো। তো এই হচ্ছে আমাদের এই যে শাস্ত্রগুলি আছে প্রভুপাদ দিয়ে গেছেন আমাদের, প্রভুপাদে বলছেন তার তাৎপর্যগুলিতে যে ভগবদ গীতা হচ্ছে ভগবত তত্ত্বের পরমার্থ বিজ্ঞানের প্রাথমিক জ্ঞান, এবিসিডি বা কিন্ডার গার্ডেন স্কুল। তারপরে শ্রীমদ ভাগবতম হচ্ছে উচ্চতর শিক্ষা, আর তারপর পিএইচডি হচ্ছে গিয়ে শ্রী চৈতন্য চরিতামৃত। সেটা আমরাও দেখতে পাই যে এই কীভাবে এই শিক্ষাটা আমাদের পরম্পরা বা আমাদের শাস্ত্র শিক্ষাটা ধীরে ধীরে ধাপে ধাপে ভগবদ গীতা, শ্রীমদ ভাগবতম, চৈতন্য চরিতামৃত ধাপে ধাপে তা বিল্ড আপ করা হচ্ছে বা তা আমাদেরকে আরও উন্নত শিক্ষা প্রদান করা হচ্ছে। যেমন ভক্তি সিদ্ধান্ত ভট্টাচার্য ঠাকুর বলতেন যে ভগবদ গীতা হচ্ছে ভগবদ গীতার উপনিষদ, এটা হচ্ছে উপনিষদ, গীতা উপনিষদ, উপনিষদের স্তরে এটা। তিনি বলতেন উপনিষদ হচ্ছে শিশুবিদ্যা, শিশুবিদ্যা কেন, কিন্ডার গার্ডেনের এবিসিডি। উপনিষদে সাধারণভাবে বর্ণনা করা হচ্ছে, যেমন একটা শিশু তার বাবা যদি বলেন তোমার বাবার নাম কি, কি বলবে? বাবার নাম বাবা, বাবার নাম কি বাবা। কিন্তু যখন আরেকটু বড় হবে বাবার নাম কি, না বাবার নাম অমুক, বাবার নাম এই বলতে পারবে। তো উপনিষদে ভগবানকে সরাসরি অ্যাড্রেস বা তাকে সম্বোধন করা হচ্ছে না, তাকে ঈশ্বর, পরমাত্মা, ব্রহ্ম এরকম বিভিন্ন নামে, তাকে জগৎকর্তা এরকম বিভিন্ন নামে সম্বোধন করা হচ্ছে। বিভিন্ন জাস্ট বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, সরাসরি না বলে পরোক্ষভাবে ভগবানকে ইঙ্গিত করা হচ্ছে। এবং যেমন মুক্তি, উপনিষদের স্তরে মুক্তিকে খুব প্রশংসা করা হচ্ছে, মুক্তির মাহাত্ম্য বর্ণনা করা হচ্ছে, এমনকি ভগবদ গীতায়ও মুক্তিকে গ্রহণ করা হচ্ছে। সেই জন্য ভগবদ গীতা দেখতে পাবো আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় করতে বলতে কর্মযোগ করো, কর্মের অনুশীলন করো, তারপর বলছে না কর্ম ত্যাগ করো, কর্মসন্ন্যাস, তারপর অষ্টাঙ্গযোগ অনুশীলন করো, তারপর এটাও পরিত্যাগ করো, জ্ঞান অনুশীলন করো, জ্ঞানও পরিত্যাগ করো, এত কিছু কেন বলছেন? রিসেন্টলি হিজ গ্রেস জননী বাসপ্রভু তিনি বলছিলেন সাম্প্রতিককালে, কেন ভগবদ্গীতা এত কিছু বলছেন ভগবান? যোগ এই সে অনেক কিছু বলছেন, শেষে এসে বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম চিন্তন করছেন। কেন এটা আগে বললেন না? কারণ এখানে ভগবান সবাইকে যুক্ত করতে চেয়েছিলেন, যে যারা কর্মের প্রতি আসক্ত তারাও যেন ভগবদ্ গীতার স্থান পায়, যারা জ্ঞানের প্রতি আসক্ত তারাও যেন ভগবদ্গীতার স্থান পায়, যারা যোগের প্রতি আসক্ত তারাও যেন ভগবদ্গীতার স্থান পায়, সবাইকে এখানে স্থান দেওয়ার জন্য ভগবান আকৃষ্ট করার চেষ্টা করেছেন এখানে। তারপরে সে অন্তিমে বলছেন, এই পর্যন্ত যা বললাম হে অর্জুন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, সব পরিত্যাগ করো যাতে সবাই এখানে স্থান লাভ করতে পারে। বিভিন্ন জনের বিভিন্ন জনের বিষয়ে বলছেন যে সবাই কন্ট্রোল করতে চায়, নিয়ন্ত্রণ করতে চায়, শ্বাস নিয়ন্ত্রণ করা, অষ্টাঙ্গ যোগ, অনুলোম প্রতিলোম বা সেই নিঃশ্বাস প্রশ্বাস কন্ট্রোল করো, তো প্রসেস শিখিয়ে দিচ্ছেন ভগবান এখানে। তারপরে এসে বলছেন কি, সর্বধর্মান পরিত্যাজ্য। তো গীতা শেষ হচ্ছে এখানে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, আর ভাগবতম শুরু হচ্ছে কোথেকে? প্রথম শ্লোক দ্বিতীয় শ্লোকে বলা হচ্ছে ধর্ম প্রযোজিত কৈতবত্র পরম নির্মম সরানাম সতাম। তো ভগবত গীতায়ও কিন্তু সেই ধর্ম অর্থ কাম মোক্ষ সেটাকেও মোক্ষকেও সেখানে মহিমা বর্ণনা করা হচ্ছে, আমরা এখান থেকে মুক্ত হব, মুক্তির কথা বর্ণনা করা হচ্ছে। কিন্তু ভাগবতমের শুরু থেকেই সেই মুক্তিকেও এখানে নিরাশ করা হচ্ছে। ধর্ম প্রযোজিত কৈতবত্র পরম নির্মম সরানাম সতাম, একদম শুরু থেকেই এই চতুর্বর্গ প্রথম থেকেই নিরাশ করা হচ্ছে, নিরসন করা হচ্ছে। এখানে পঞ্চম বর্গ শ্রীমদ ভাগবতের বর্ণনা করা হচ্ছে, কৃষ্ণ প্রেম পঞ্চম পুরুষার্থ সেটার কথা বর্ণনা করা হচ্ছে এভাবে শ্রীমদ ভাগবতমে। তাই ভগবদ গীতায় সবাইকে এখানে যুক্ত করা হচ্ছে, তারপর সেখান থেকে ফিল্টার করে বা সেখান থেকে বাছাই করে যারা সেই অন্তিম শিক্ষাটা গ্রহণ করতে পেরেছেন সর্বধর্মের পরিচয় তাদের জন্য শ্রীমদ ভাগবতম শুরু হচ্ছে, শ্রীমদ ভাগবতমে বর্ণনা করা হচ্ছে সমস্ত কিছু ভগবত তত্ত্ব বিজ্ঞান। তারপর শ্রীমদ ভাগবতম শেষ হচ্ছে কোথায়? শেষ শ্লোকটা ভাগবতমে নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম প্রণম দুঃখ শমনস্তম নমামি হরিম পরম হরিনাম। তো হরিনাম এর মাহাত্ম্য বর্ণনা করা হচ্ছে ভাগবতমের শেষ শ্লোক, যেখানে ভাগবতম শেষ হচ্ছে সেখানে শুরু হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত। মহাপুরুষ স্বয়ং এসে তিনি আচরণ করে শিক্ষা দিয়ে গেছে কীভাবে এই হরিনাম করতে হয় এবং কীভাবে তা ভক্ত হিসেবে জীবনযাপন করতে হয়। তাই মহাপ্রভুর শিক্ষা, সেই সর্বোচ্চ শিক্ষাটা আমরা চৈতন্য চরিতামৃতে পেতে পারি, রূপ গোস্বামীর কাছে, সনাতন গোস্বামীর কাছে, প্রকাশানন্দ সরস্বতীর কাছে, সার্বভৌম ভট্টাচার্যের কাছে মহাপুরুষ সর্বোচ্চ শিক্ষাটা অত্যন্ত সুন্দরভাবে তিনি প্রকাশ করছেন সিস্টেমেটিক্যালি। এখন কথা হচ্ছে এটা, এতটুকু আমরা পেলাম, এখন কথা হচ্ছে তাহলে সরাসরি আমি চলে যাই চৈতন্য চরিতামৃতে। কেন আমরা গীতাশ্রয় করছি, চৈতন্য চৈতন্যাশ্রয় করেছি এখানে প্রথমে শুরুতে, এটা করবো আমরা। আমাদের প্ল্যান হচ্ছে পুরুষোত্তম মাসে আমরা ভগবদ্ গীতা গীতাশ্রয় করবো, তারপর চাতুর্মাসে শুরু হবে, চাতুর্মাসের চার মাস আমরা শ্রীমদ্ ভাগবতম আলোচনা করবো। এভাবে পাঁচ বছর লাগবে, চার মাস চার মাস চার মাস করে পঞ্চম বর্ষে গিয়ে আমরা চৈতন্য চরিতামৃত করব। তাহলে কেন আমাদের পাঁচ বছর অপেক্ষা করতে হবে, এখনই শুরু করি? তখন বলা হচ্ছে না যে, হ্যাঁ এরকম বলা হচ্ছে সিস্টেমেটিক্যালি এই জ্ঞানটা দেওয়া হচ্ছে ভগবদ গীতা ভাগবতম চৈতন্য চরিতামৃত, কিন্তু আমরা আরো বিশেষভাবে সৌভাগ্যবান। কেন সৌভাগ্যবান? কারণ আমরা এই শ্রীমদ ভগবদ গীতা যথাযথ পেয়েছি, শ্রীমদ ভগবদ গীতা যথাযথ ভাষ্য রচনা করেছেন কে? কৃষ্ণ কৃপার শ্রীমূর্তি ছিল অভয়চন্দ্রবিন্দ ভক্তিবিহার স্বয়ং বহুপাত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনার মধ্যে সংঘের প্রতিষ্ঠাতা আচার্য। তো তিনি করেছেন কি, সেই চৈতন্য চরিতামৃতের সর্বোচ্চ শিক্ষাটা, মহাপ্রভুর শিক্ষাটা তিনি ভগবদ্গীতার তাৎপর্যে দিয়ে দিয়েছেন, ভগবদ্গীতার তাৎপর্যে ভাষ্যে ভক্তিবিহার তাৎপর্যে দিয়ে দিয়েছেন। কারণ তিনি জানতেন যে আমাদের কলিযুগের জীব, তারপরে আরও অধপতিত মহান মহান গুলাগুলি আছে আমাদের, প্রায়ং অল্পা ইসভ্য কলাদশ্মিন যুগে জনা মন্দ সুমন্দ মতয়, এইসব গুণাবলীর দ্বারা বিভূষিত কলিযুগের জীবেরা কখন চৈতন্য চরিতার মধ্যে পড়তে যাবে? তাই এমনকি ভগবদ গীতার যে পুরোটা পড়বো আমরা সিস্টেমেটিক্যালি সেটাও আমাদের ধৈর্য নাই, তাই কমপক্ষে যদি হঠাৎ করে খুলে যদি একটা তাৎপর্য পড়ে নেই সেখানেও যেন আমরা সেই চৈতন্য মহাপ্রভুর সেই সর্বোচ্চ শিক্ষাটা পেতে পারি। তাই সেজন্য তিনি সেই সর্বোচ্চ শিক্ষাটা ভগবদ গীতার ভক্তিবিধান তাৎপর্যে দিয়ে দিয়েছেন সহজে। এই জন্য আমরা বিশেষ সৌভাগ্যবান, এই জন্য আমরা বলতে পারি আমাদের জন্যে আমরা শিল প্রভুপাদের তাৎপর্য সহ ভক্তিবিধান তাৎপর্য সহ ভগবদ গীতা ভাগবতম চৈতন্য যে কোনো একটা ধরে রাখতে পারি, তাতেই আমাদের আমরা উদ্ধার করতে পারি সেই প্রলয় ইয়ে থেকে, সেই প্রলয় জল থেকে আমরা রক্ষা করতে পারি। তো সেই জন্য এই ভগবদ গীতা শ্রীমদ ভাগবতম চৈতন্য চরিতামৃত আদি গ্রন্থগুলি আমাদের জন্য খুবই পাথেয় স্বরূপ। যেন আমরা বলে থাকি বিশাল সমুদ্রে জাহাজ চলছে, আটলান্টিক সমুদ্রে প্রশান্ত মহাসাগরে, সে জাহাজটা কীভাবে চলছে, কে চালাচ্ছে জাহাজটাকে? নাবিক। নাবিক কীভাবে চালাচ্ছেন, কিসের ভিত্তিতে, কম্পাসের ভিত্তিতে, ছোট্ট একটা কম্পাস দিক নির্দেশ করছে। যদি কম্পাসটা নষ্ট হয়ে যায় তাহলে কী হবে, বিশাল সমুদ্রের মধ্যে জাহাজ শেষ, দিক পাবে না কোন দিকে যাবে। একইভাবে আমাদের ভক্তি জীবন আমরা পরিচালনা করবো, আমাদের কিসের ভিত্তিতে পরিচালনা করবো ভক্তি জীবন? তিনটা কম্পাস আছে, সাধু গুরু শাস্ত্র বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, সতত ভাসিব প্রেম মাঝে, কর্মী জ্ঞানী ভক্তিহীন সবারে করিব ভীন, নরোত্তম এই তত্ত্ব কাজে, নরোত্তম দাস ঠাকুর পেয়েছে। তিনটা কম্পাস, সাধু গুরু শাস্ত্র, এর ভিত্তিতে সাধুরা কি বলছেন, গুরুদেব কি বলছেন, শাস্ত্র কি বলছেন। তো গুরুদেবের সাথে ব্যক্তিগত সঙ্গ পাচ্ছি না আমরা, গুরুদেবের বাণী আছে সেটাও শাস্ত্রের মাধ্যমে আসছে। তাহলে বাকি থাকলো কারা কারা, সাধু আর শাস্ত্র। তো সাধুর কাছে আমরা যেতে পারি, এখন হয়তো সবসময় সাধুসঙ্গও পাচ্ছি না আমরা, বা সেরকম উন্নত গুণসম্পন্ন যার কাছে আমি পূর্ণরূপে শরণাগত হতে পারি সেরকম সাধু হতে পাচ্ছি না, তখন কে বাকি থাকলো, শাস্ত্র। তো সেই শাস্ত্র সাধুর তত্ত্বাবধানেই পড়তে হয় আমাদেরকে। তো আমরা সেই শাস্ত্র পেয়েছি শ্রীমৎ ভগবত গীতা, শ্রীমৎ ভাগবত চৈতন্য চরিতামৃত আদি শাস্ত্র, এবং সাধু কাকে পেয়েছি আমরা, কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয়চন্দ্র বিদ্যাভক্তি বেদ স্বামী প্রভুপাদ। এই ভগবত গীতা যখন পড়ছি আমরা শিল প্রভুপাদের সঙ্গ করতে পারছি আমরা। তো আমরা আমাদের অন্যান্য কোর্সে আসলে শুরুতে আমরা এই বিষয়টা আলোচনা করি, আজকে এতটা করছি না আমরা, যে কেন এই এগুলি করবো, কেন এই গীতা পড়ার দরকার আছে, ভাগবতন পড়ার দরকার আছে। অনেকে বলে থাকেন, বিশেষ করে বাংলায় এটা প্রচলিত আছে, যে এই বই টই পড়ে তো লাভ নেই, গ্রন্থ পড়ে তো লাভ নেই, মহাপ্রভুর ধারা হচ্ছে নাচো গাও খাও, নাচো গাও খাও, সহজ পন্থা মারুন, হরিনাম দিয়েছেন ভাগবত মেশায় হচ্ছে হরিনাম, হরিনাম করুন, বস হয়ে গেল, মহাপ্রভুর ধারা এটা না। তো মহাপ্রভু শ্রীচৈতন্য রাধাকৃষ্ণ নহে অন্য, তিনি আর গদাধর পণ্ডিত রাধারানীর সাক্ষাৎ অবতার, তারা দুজনে বসে টোটাগোপীনাথ মন্দিরে কি করছিলেন, প্রসাদ গ্রহণ করছিলেন, শ্রীমৎ ভাগবতম অধ্যয়ন করছিলেন, তা কি অধ্যয়ন করছিলেন, রাসলীলা করছিলেন, প্রহ্লাদ কথা ধ্রুব কথা করছিলেন। তো মহাপ্রভু আর গদাধর পণ্ডিত রাধা আর কৃষ্ণ স্বয়ং সেখানে বসে ভাগবতম পড়ছেন, আমরা তার তথাগতিত অনুগামীরা এখানে বসে বলছি যে না, ভাগবতম পড়া গীতা পড়া এটা মহাপ্রভুর ধারা না। তাহলে এটা কি ধরনের হতে পারে, জনিবাষ্টপুর রিসেন্টলি বলছিলেন পরিক্রমার সময় যে প্রভুপাদ যখন মায়াপুরে ছিলেন, প্রভুপাদ বলছেন যে আমাকে সারাদিন কত ম্যানেজমেন্ট করতে হচ্ছে, চিঠির উত্তর দিতে হচ্ছে, সমস্যার সমাধান করতে হচ্ছে, আমি কখনোই গ্রন্থগুলি লিখি। তাই কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলাম, হে কৃষ্ণ আপনি কৃপা করে আমার রাতের ঘুমটা কেটে নিন, যেন আমি রাতে ঘুমাতে না পারি, তাই যেন আমি এই গ্রন্থগুলি তাৎপর্য লিখতে পারি। তাই প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ আমার প্রার্থনা স্বীকার করেছেন, যখন রাতের বেলা সবাই ঘুমাচ্ছে তখন আমি চাইলেও ঘুমাতে পারছি না, আমি বসে বসে এই ভক্তিবেদন তাৎপর্যগুলি লিখছি। কাদের জন্য লিখছেন সেটা, সেই জন্য এটা আমাদের জন্য লিখছেন, তাই আমাদের সেটা গ্রহণ করা প্রয়োজন। আরেকটা ব্যাপার আমরা সংক্ষেপে বলছি যে কেন আমরা এটা এই গীতা ভাগবত পড়ার প্রয়োজন আছে, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো লস, ইহা হইতে চিত্তে লাগে সুদৃঢ় মানুষ, শ্রীকৃষ্ণ মহিমা জানিয়ে এসব সিদ্ধান্তে চিত্ত দৃঢ় হইয়া লাগে মহিমা জ্ঞান হইতে। সিদ্ধান্ত আমরা জানতে পারি, সিদ্ধান্ত কেন জানবো আমরা, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানুষ, সুদৃঢ় মানুষ। আমরা ভক্ত হতে এসছি, ভগবানের চরণে মন আত্মসমর্পণ করতে এসছি, মনমোহনাভ মদ্ভক্ত মদিয়াদিমাম নমস্কুরু, গীতার সব থেকে মহান সর্বশ্রেষ্ঠ শ্লোক বলা হচ্ছে মনমোহনাভ মদ্ভক্ত। কিন্তু সেই মনটা কীভাবে ভগবানের প্রতি আমরা নিবিষ্ট করবো, তো সেজন্য বলছেন এই শ্রীকৃষ্ণ মহিমা জানি এসব সিদ্ধান্তে, এইসব সিদ্ধান্তের মাধ্যমে আমরা কৃষ্ণের মহিমা জানতে পারি, আর তখন কি হয় চিত্ত দৃঢ় হইয়া লাগে মহিমা জ্ঞান হইতে। এগুলো জানার ফলে ভগবানের চরণ কমলে আমাদের মন দৃঢ় হয়ে লাগতে পারে, দৃঢ়ভাবে আমরা মনোনিবেশ করতে পারি, এই জন্য এই সিদ্ধান্তগুলি আমাদের জানার প্রয়োজন। আরেকটা কারণ হচ্ছে কি, সিদ্ধান্ত না জানলে কি হবে, সিদ্ধান্ত না জানলে সংশয় আসবে। সংশয় কীরকম, ভগবান সম্বন্ধে সংশয়, ভক্তি সম্বন্ধে সংশয়, ভক্তদের সম্বন্ধে সংশয়, এই সোসাইটি সম্বন্ধে সংশয়, বিভিন্ন সংশয় আসবে। দেখা যায় না অনেকে ভক্তিতে আসেন খুব উৎসাহী, মনে হচ্ছে শুদ্ধ ভক্তের মতো, অন্যা বিলাসিত শূন্য হয়ে ভক্তি করেন শুরুর দিকে, ধীরে 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 এক বছর দু বছর তিন বছর তখন কী হয়, সংশয় ঢুকতে থাকে, সব কিছু দেখে শুনে সংশয় ঢুকতে থাকে, ভক্তরা ঠিকভাবে আচরণ করছে না, সিস্টেম ম্যানেজমেন্ট ভালোভাবে হচ্ছে না, সংশয় ঢুকে, তখন মনে হয় কি এটা কি আসলেই ঠিক জায়গা, ইসকনটা কি আসলেই ঠিক জায়গা, বা এই ভক্তিটা কি আসলেই ঠিক জায়গা, তখন ধীরে 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 সংশয়টা বাড়তে থাকে। সংশয়টা বড় যখন হয় তখন কি হয়, সংশয়াত্মা বিনশ্যতি। তাই সংশয়কে সিদ্ধান্ত দিয়ে কাট করতে হবে, আমাদের কাটতে হবে। সেজন্য বলা হচ্ছে সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো রস, ইয়া হইতে চিত্তে লাগে শুদ্ধ। এই সংশয় প্লাস ভক্তি মানে কি আসলে সহজ কথায়, কারণ কীভাবে ভক্তি করতে পারে সহজ, একদম ভক্তির প্রধান সূত্র কি? ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। বারো ক্লিয়ারলি বলতে গেলে, স্মর্তব্য সততম বিষ্ণুর বিস্মর্তব্য ন যাত উচিত, সর্বে বিধি নিষেধাসুর এতই ওর এব কিঙ্করাহা। সবসময় কৃষ্ণকে স্মরণ করুন, কখনো কৃষ্ণকে ভুলে যাবেন না। দুটা তত্ত্ব, মাত্র দুটো জিনিস, আর বাকি সব কিছু শাস্ত্রে যত কিছু বর্ণনা করা হচ্ছে সমস্ত কিছু হচ্ছে সর্বে বিধি নিষেধাসুর, বাকি সব বিধি নিষেধ হচ্ছে এতই ওর এব কিঙ্করা, এই দুটো জিনিসের কিঙ্করাহা। কিঙ্করা মানে হচ্ছে সেবক বা দাস। এখন দাসের কাজ কি? প্রভু আছেন আর দাস আছেন, তো দাসের কাজ কি, সেবকের কাজ কি? প্রভুর অনুগামী করে। এখন যদি কোনো সেবক প্রভুর অনুগমন না করে, প্রভুকে ফলো না করে, তাহলে কি করবো আমরা? সেই সেবকের কি গতি হবে? যদি সেবক প্রভুর অনুগমন না করে, ফলো না করে, তাহলে কি হতে পারে? তখন আমরা তাকে পরিত্যাগ করবো, প্রভু তাকে পরিত্যাগ করবো। একইভাবে যদি কোনো নীতি নিয়ম, যদি কোনো বিধি নিষেধ শাস্ত্রের এই দুটা বিধি আর নিষেধকে অনুগমন না করে, স্মর্তব্য সততম বিষ্ণুর বিস্মর্তপূর্ণ যাত উচিত, তাহলে এটাকে নির্দ্বিধায় নিঃসংকোচে নির্ভয়ে আমরা পরিত্যাগ করবো। আর যদি কোনো বিধি নিষেধ আমাদের এই দুটা তত্ত্বকে, যে সবসময় কৃষ্ণকে মনে রাখা এবং স্মরণ করা এবং তাকে ভুলে না যাওয়া, এই দুটো তত্ত্বকে যদি আমাদের সাপোর্ট করে, সমর্থন করে, সাহায্য করে, তাহলে আমরা নির্দ্বিধায় নিঃসংকোচে নির্ভয়ে এটাকে আমরা গ্রহণ করতে পারি। তো অনেকে প্রশ্ন করে যে আমরা পয়ব্রত করবো কি না, এই করবো কি না, সেই করবো কি না, অনেক পুরুষোত্তম ব্রত করবো কি না। তা আমাদের সহজ কথা হচ্ছে, এটা যদি এটা আমাকে কৃষ্ণ স্মরণে, কৃষ্ণ ভক্তিতে সাহায্য করে, অবশ্যই সেটা আমি কীভাবে বুঝতে পারবো সাহায্য করছে কিনা? আমাদের শিক্ষাগুরুদের, দীক্ষাগুরুদের তত্ত্বাবধানে, কোন বৈষ্ণবের তত্ত্বাবধানে বুঝতে পারবো এটা আমাকে ভক্তিতে সাহায্য করছে কিনা, তাহলে অবশ্যই আমরা গ্রহণ করতে পারি। বরং যদি আমি কোনো কিছু ভক্তিতে সাহায্য করে সেটা যদি মনে করি না, এটা করার প্রয়োজন নেই, তাহলে সেটা হচ্ছে কি? ফল্গু বৈরাগ্য। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভ অশুভ কর্ম, সে হত জীবের এক অজ্ঞানতম ধর্ম। কৃষ্ণ ভক্তি অনুশীলনে সেখানে যদি বাধক কোনো কিছু আসে, বাধা দিচ্ছে, সেখানে যদি আমরা বিচার করি এটা শুভ এটা অশুভ, তাহলে এটা হচ্ছে অজ্ঞানতম ধর্ম। শুভ হোক আর অশুভ হোক, যদি কৃষ্ণ ভক্তির বাধক হয় এটা পরিত্যাগ করা উচিত, কৃষ্ণ ভক্তির অনুকূল হয় গ্রহণ করা উচিত, সহজ কথা। এখন কথা হচ্ছে আমরা কীভাবে বুঝতে পারবো কোনটা কৃষ্ণ ভক্তির বাধক আর কোনটা কৃষ্ণ ভক্তির সহায়ক, সেজন্য আমাদের সিদ্ধান্ত জানা প্রয়োজন। আর না হলে কি হবে? খিচুড়ি, একটু ডাল, একটু চাল, একটু আলু, একটু টমাটো, একটু কপি, একটু সব কিছু মিলে খিচুড়ি হয়ে যাবে। যে একটু এটাও করি, একটু ওটাও করি, আপনারটাও ঠিক, আমারটাও ঠিক, ওনারটাও ঠিক, সব কিছু ঠিক, কাউকেই ছাড়তে পারি না, এরকম কাউকেই ছাড়তে পারছি না। যদি আমি না জানি কোনটা ঠিক কোনটা বেঠিক, তাহলে কীভাবে গ্রহণ করবো আমি? যদি আমি সোনা কিনতে যাচ্ছি বাজারে, যদি জানি না সোনা কীভাবে চিনতে হয়, কোনটা সোনা আর কোনটা পিতল, তাহলে আমি যে কোনো কিছু গ্রহণ করে ঠকে আসতে পারি। তাই যদি আমরা না জানি কোনটা ভক্তি অনুকূল কোনটা ভক্তি, যদি সব কিছু একই রকম মনে হতে পারে, একই রকম মনে হতে পারে, ভক্তি অনুকূলই মনে হতে পারে। যেমন স্টার প্লাসে মহাভারত নিয়ে এসছে, মহাভারত নিয়ে এসছে, জাস্ট একটা বুঝে মহাভারত খুব সুন্দর, মহাভারতের কথা কৃষ্ণ বা রামায়ণ দেখাচ্ছে, কৃষ্ণলীলা দেখাচ্ছে। তো একজন গৃহস্থ ভক্ত মনে করছে, ঠিক আছে মহাভারত দেখাচ্ছে, একটা টিভি কিনে আনি, প্রতিদিন তো মহাভারত দেখাচ্ছে, একটা টিভি কিনে আনি, তাহলে ঘরে সবাই মিলে মহাভারত, কৃষ্ণ স্মরণে তো হচ্ছে না, মহাভারত দেখছি, কৃষ্ণের কথাই তো মনে হচ্ছে, অন্য কিছু দেখছি না, বা কৃষ্ণলীলা দেখাচ্ছে, রামানন্দ সাগর বা যাই হোক মনে হচ্ছে, ভক্তি অনুকূল মনে হচ্ছে আমার। এটা আনলাম, ঠিক আছে 8টা থেকে 8:30 মহাভারত দেখছে, ঠিক আছে টিভি বন্ধ করে দিলাম, তারপরে মনে হয় ঠিক আছে একটু টিভিটা চালাই, কেমন মনে হচ্ছে 8টা থেকে 8:30 দেখছি, পরের দিন 8:30 থেকে 9 আরেকটু দেখি, 8:30, 9, 10 চলতে আছে সেটা। তো ভক্তি অনুকূলটা ধীরে ধীরে কী হয়ে গেল, ভক্তি প্রতিকূল। যদি আমরা যদি নিজেদের মন করা হয় মনে করি পারি একটা ভক্তি অনুকূল, একটা ভক্তি প্রতিকূল, তাহলে সেখানে আমরা ঠকে যাব। তাই ভক্তি অনুকূল কোনটা, ভক্তি প্রতিকূল কোনটা, সেটা আমরা কীভাবে জানতে পারি? সিদ্ধান্তের ভিত্তিতে, অবশ্যই সেটা সিদ্ধান্ত সাধু গুরু শাস্ত্র, সেই সিদ্ধান্তের ভিত্তিতে জানতে পারি। ওই জন্য এই গৌড়ীয় বৈষ্ণবের, বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণবের পক্ষে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই সিদ্ধান্তগুলি আমাদের আচার্যরা, আমাদের পরম্পরা, আমাদের সম্প্রদায়ের কী সিদ্ধান্ত, আমাদের পরম্পরা, আমাদের সম্প্রদায়ের মতবাদ কী, সেটা জানা, সেটা গ্রহণ করা, এটা হচ্ছে সম্বন্ধ বা সম্বন্ধ জ্ঞান লাভ করা। সম্বন্ধ জানিয়া যে বা জীবন যুদ্ধ করে সেই সে বাঁচিয়া যায় আর সব মরে। সম্বন্ধ জেনে আমরা যদি জীবন যুদ্ধে নামি তাহলে আমাদের এটাই একমাত্র আসে, এছাড়া আর সব মরে ছিল প্রভুপাদ বৃন্দাবনে ভজনে গাইছে। তো এখন ভগবদ্ গীতা হচ্ছে আমাদের বিশেষ সৌভাগ্যবান ছিল, প্রভুপাদ পুরো ভগবদ গীতার তাৎপর্য রচনা করেছেন, ভাষ্য দিয়েছেন আমাদের অত্যন্ত প্রাঞ্জলভাবে, এবং আমরা দেখতে পাবো ছিল প্রভুপাদের তাৎপর্যের বিশেষত্ব কি, প্রভুপাদের তাৎপর্য বিশেষত্ব কি আমরা দেখতে আলোচনা করবো আজকেই। আপনার সময় মনে হয় আসলে প্রভুপাদের তাৎপর্য খুব রিপিটেটিভ, পুনরাবৃত্তি হচ্ছে, কর্মযুগের কথা বলছে। এই জন্য স্কলার যারা আছে, পণ্ডিত যারা আছে, তারা বলে কি ধরনের, তারা প্রভুপাদের তাৎপর্যের নিন্দা করে, এখানে কর্মযুগের কথা বলছেন ভগবান, এখানে কেন উনি ভক্তির কথা বলছেন, কর্মের কথা বলছেন বা জ্ঞানের কথা বলছেন, অষ্টাঙ্গ ওই তাৎপর্যে প্রভুপাদ ভক্তির কথা বলেছেন না, এগুলা করলে হবে না, ভক্তি করো। শ্লোকের মধ্যে কৃষ্ণ বলছেন অষ্টাঙ্গ যোগ করো, অনুলোম প্রতিলোম এইসব কিছু, যম নিয়ম প্রাণায়াম, প্রভুপাদ তাৎপর্যে বলছেন ঠিক আছে এসব কিছু এই এই, কিন্তু একজন কৃষ্ণ ভক্ত তার জন্য ভগবত ভক্তি, হরিনাম জপ করো বলে দিচ্ছেন। সেখানে বলা হচ্ছে যে উত্তরায়ণ দক্ষিণায়ণ যোগী কখন দেহ ত্যাগ করে এই সমস্ত কিছু, তাৎপর্য প্রভুপাদ বলছেন ভক্তের এইসব কিছু তো চিন্তা করার প্রয়োজন নেই, ভক্ত সবসময় দিব্যস্তরে থাকে। কেন এরকম মনে হয় না, না এটা ঠিক না, কিন্তু কথা হচ্ছে আমরা একটা উদাহরণ দিচ্ছিলাম যে একটা স্টুডেন্ট সে গরু রচনা শিখে গেছে স্কুলে, পরীক্ষায় গরু সম্বন্ধে রচনা লিখুন শিখে গেছে, পরীক্ষায় এসছে নদী সম্বন্ধে লিখুন রচনা লিখুন, নদী সম্বন্ধে কী লিখবে, লিখছে নদী খুব বিশাল, নদীতে অনেক জল আছে, আমাদের গ্রামে একটা বড় নদী আছে, নদীর পাড়েই আমাদের বাড়ি, বাড়িতে একটা গোশালা আছে, গোশালায় অনেকগুলো গরু আছে, গরুর দুটা শিং আছে, দুটো চোখ আছে, গরুর নাক আছে, একটা লেজ আছে, গরু খুব গৃহপালিত প্রাণী, গরু গোবর দেয়, গরু দুধ দেয়, দুধের অনেক পুষ্টি আছে, গরু সম্বন্ধে বলা শুরু করেছে, এটাই এটাই শিখেছে। তো যারা ভক্তিযোগী, যারা এটা একটা কারণ যে যারা যেটা জানে সেটা সেটা বলবে, তার মানে এমন না যে প্রভুপাদ জানেন না অন্য কিছু, কিন্তু যেটা যেটা ইম্পর্টেন্ট সেটাই বলছেন এখানে। আর যেমন মায়ের কাছে যখন ছেলের সন্তান সম্বন্ধে বলবেন, বলুন ঠিক আছে যাই বা অন্য কিছু বলবেন, গল্প করুন চলছে, যখন তার সন্তানের নাম বলবেন তখন কী হবে, কান খাড়া হয়ে যাবে তার, বা তিনি তার তখন কথা প্রসঙ্গে তার সন্তান সম্বন্ধে বলা শুরু করবেন যে আমার সন্তান এটা করেছে, আমার মেয়ে এটা করেছে, ছেলে এটা করেছে, যাকে ভালোবাসেন তার সামনে বলতে চাই আমরা। প্রভুপাদ কৃষ্ণকে ভালোবাসেন, কৃষ্ণের সম্বন্ধে বলছেন তিনি, এতে দোষী আছেন। আর বরং কি হয়, পুনরাবৃত্তি করার মানে কি, একটা কথা বারবার বলা হচ্ছে, এর এর কারণ কি গুরুত্বপূর্ণ, এখন কথা হচ্ছে এখানে আমরা আলোচনা করছি বিভিন্ন কথা বলছি এখানে, হঠাৎ কারো ফোন বাজলো, আচ্ছা ভালো কথা, সবার ফোন আশা করে সাইলেন্ট আছে, যাই হোক কারো হঠাৎ মনে হলো একটা গুরুত্বপূর্ণ ফোন করতে হবে, একটু বাইরে চলে গেলাম, বাইরে চলে গেলেন বা একটু ওয়াশরুম ইউজ করে আসি চলে গেলেন, কোনো একটা কথা বললাম মিস হয়ে গেল, আপনার বাইরে চলে গেলেন, আপনি একটা মিস হয়ে গেল একটা কথা, কিন্তু গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে এটা বারবার বলা হবে যেন মিস না হয়। তো শিল প্রভুপাদ জানেন যে আমাদের পুরো ভগবদ গীতা থরলি, আসলে অন্যান্য আচার্যরা দেখবেন যেমন ভাগবতমের ভাষ্য করেন, গীতার ভাষ্য করেন, তাদের ভাষ্য কিন্তু স্টাইলটা হচ্ছে একরকম, তারা কীরকম লিখেন, ধীরে 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 ধীরে, যেমন সাসপেন্স যেটাকে বলে নাটকে, যেরকম একটার পর একটা দৃশ্য আসছে, কার করে কী আসছে, একটা রহস্য থাকে সেখানে, তারপর অন্তিমে এসে রহস্যটাকে খুলে দেন। যেমন চতুর্থ স্কন্ধে ভাগবত পুরঞ্জনের উপাখ্যান আছে, একটা অধ্যায় পুরো ব্যাখ্যা করা হচ্ছে, পুরঞ্জন নামে একজন রাজা ছিল, নবদ্বার পুর ছিল, রানী ছিল, এই সেই সমস্ত কিছু বলা হচ্ছে, আর কিছু বলা হচ্ছে না, অনুবাদে এগুলোই বলা হচ্ছে। পরের অধ্যায়ে গিয়ে বলা হচ্ছে এই পুরঞ্জন হচ্ছে জীবাত্মা, এই দশটা নবদ্বার পুরো হচ্ছে আমাদের দেহের নটা দ্বার, তখন গিয়ে তার ভাগবত বলা হচ্ছে। কিন্তু শিল প্রভুপাদ করছেন কি, আগের অধ্যায়ে বলে দিচ্ছেন যে পুরঞ্জন হচ্ছে জীবাত্মা, এই হচ্ছে সে আগের অধ্যায়ে শুরু থেকেই তিনি সব কিছু, একদম কোনো রহস্য নাই এখানে, সব রহস্য উন্মোচন প্রথম থেকেই করে দিচ্ছেন। কেন করে দিচ্ছেন, এটা হচ্ছে প্রভুপাদের বিশেষ দয়া আমাদের প্রতি, কারণ জানেন আমরা এই ধীরে 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 সিস্টেমেটিকভাবে আমরা যে একটা জ্ঞান আহরণ করি, যেমন ভগবানও যেটা করেছেন, কর্ম জ্ঞান অষ্টাঙ্গ ধীরে 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 সর্বধর্মের প্রত্যর্য বলছেন, ধীরে ধীরে আছেন, কিন্তু প্রভুপাদ প্রথম থেকেই ভক্তির কথা বলছেন। কেন, বিশেষ দয়া, যেন আমাদেরকে অপেক্ষা করতে না হয়, তিনি জানেন আমরা পুরোটা পড়ার ধৈর্য নেই, তাই কমপক্ষে যে কোনো একটা তাৎপর্য খুললে যেন আমরা মিস না করি, এই তত্ত্বটা যেন আমরা মিস না করি, সেজন্য প্রভুপাদ সব জায়গায় এটা দিয়ে দিয়েছেন বারবার বারবার, গুরুত্বপূর্ণ বলে। তাই এই জন্য আমরা যখন ভগবত গীতা পড়বো, ভাগবতম পড়বো, চৈতন্য চরিতের মতো পড়বো, আমরা কীভাবে পড়বো এটা একটা টেকনিক যে আমরা গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করবো যে কোন কথাগুলি বারবার আসছে, কোন কথাগুলি পুনরাবৃত্তি হচ্ছে, বুঝতে পারবেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে সিদ্ধান্ত, এটা আমার ভালো করে অনুধাবন করা উচিত, উপলব্ধি করা উচিত। কারণ প্রভুপাদ বারবার বলছেন যেমন ভক্তি আমাম অভিজানাতি, ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায়, কত বার বারবার বারবার। যেমন অষ্টাঙ্গ যোগের কথা বলা হচ্ছে, ইন্দ্রিয় দমনের কথা বলা হচ্ছে ভাগবতমে ভগবদ গীতায়। তো যেখানে ইন্দ্রিয় দমনের কথা বলা হচ্ছে প্রভুপাদ বলছেন যে জ্ঞান যোগ কর্ম এগুলো হচ্ছে কৃত্রিম পন্থা ইন্দ্রিয় দমনের, সহজ সরল পন্থা স্বাভাবিক পন্থা কি ভগবত ভক্তি। আর প্রভুপাদ কি উদাহরণ দিচ্ছেন এই প্রসঙ্গে শাস্ত্র থেকে, কারো জানা আছে প্রভুপাদ কি উদাহরণ দেয় ইন্দ্রিয় দমন সম্বন্ধে? বিশ্বামিত্র মুনি, বিশ্বামিত্র মুনি যোগ সাধনা করছিলেন, বিশ্বামিত্র আর পদিটিপটা হচ্ছে হরিদাস, কখনো বিশ্বামিত্র আর সৌবরীর কথা বলেন যারা যোগ সাধন করে তারা পতন হয়েছে, কিন্তু হরিদাস ঠাকুর ভগবত ভক্ত। সব জায়গায় এই উদাহরণ বারবার বারবার দেখবেন এটা আসছে, কারণ এটা গুরুত্বপূর্ণ তত্ত্ব যে ভগবত ভক্তির মাধ্যমে সহজে ইন্দ্রিয়কে দমন করা যায়। তো এইভাবে বারবার বারবার কথাগুলি আসছে, রিপিট হচ্ছে, এটা হচ্ছে প্রভুপাদের এই ভক্তিবেদান্ত তাৎপর্যের বিশেষত্ব বা মাহাত্ম্য। এখন আসলে ভগবত গীতার ভাষ্য আছে, অনেক ভাষ্য আছে, আমাদের সম্প্রদায়ে ভগবত গীতার অনেক ভাষ্য আছে, তার মধ্যে দুটা ধারা আছে, ভগবত গীতার ভাষ্যের দুটা ধারা আছে, ওখানে লিখে দিই।
তার একটা ভাষ্য আছে,
অনুভব এবং জাগতিক জ্ঞানের কোনোভাবে মধ্যে পার্থক্য। যখন জাগতিক বিজ্ঞানী বা জাগতিক বিজ্ঞানী বা জাগতিক পণ্ডিতরা যখন রিসার্চ করে গবেষণা করে তখন তারা কি মনে করে, এখানে বলা হচ্ছে ছয় আর কেউ বলছে নয়, কোনটা ঠিক? তারা প্রশ্ন করবে কোনটা ঠিক, মানে কি আমি যদি বলি কোনটা ঠিক বা বলা হচ্ছে একটা ব্ল্যাক আর হোয়াইট, সাদা আর কালো একটা বস্তু, কেউ বলছে সাদা কেউ বলছে কালো, জাগতিক পণ্ডিতরা তারা গবেষণা করবে কোনটা ঠিক এখানে। কিন্তু ভক্তরা যখন গবেষণা করবে তখন তারা কি প্রশ্ন করবে, কিভাবে ঠিক, কিভাবে ঠিক, মানে ভক্তরা এটা গ্রহণ করে যেটা অবশ্যই ঠিক, দুটোই ঠিক, দুটোই ঠিক, কিন্তু কিভাবে ঠিক। যেমন দুটো আচার্য দু কথা বলেছেন, ভক্তরা এটা প্রথমত স্বীকার করবে কিন্তু সংশয় সংশয় ছাড়া, যেহেতু আচার্যরা বলেছেন দুটোই ঠিক। যেমন প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায়ে মৎস্যদেবের কথা বলা আছে, ২২ জন মন্দিরের তালিকা দেওয়া আছে, সেখানে মৎস্যদেবের কথা বলা আছে। তো তাৎপর্য প্রভুপাদ বলছেন, সিদ্ধ সাহেব বলছেন
ভগবদ্গীতা পাঠ করতে গেলে চারটে জিনিস বলা হচ্ছে, অধিকারী কারা, ভগবদ্গীতার অধিকারী, তিন ধরনের ব্যক্তি, আর সাধারণভাবে এদের কি গুণ আছে, এরা অর্থাৎ এই ভগবদ গীতার মাধ্যমে আমরা পরমাত্মা তত্ত্ব জানতে পারি। আর এই পরমাত্মার সাথে বলা হচ্ছে বাচ্য বাচক সম্বন্ধ। অর্থাৎ পরমেশ্বর ভগবান পরমাত্মা হচ্ছেন বাচ্য, যাকে জানা যায় এবং এই গ্রন্থের মধ্যে তাকে জানা যাবে। বাচ্য বাচক সম্বন্ধ এটা একটা টার্ম, টেকনিক্যাল টার্ম আসলে। আর প্রয়োজন কি? প্রয়োজন বলা হচ্ছে এই গ্রন্থের মাধ্যমে, এই ভগবদ্গীতা গ্রন্থ পাঠ করার মাধ্যমে অবিদ্যা ক্লেশ সমস্ত দূর হবে, অবিদ্যা আদি ক্লেশ দূর হবে আমাদের, এটা দূর হবে। আর আমরা কি লাভ করতে পারবো? ভগবৎ সাক্ষাৎকার। ভগবত সাক্ষাৎকার লাভ করতে পারবো, এই হচ্ছে ভগবদ্গীতার মূল বিষয়। যে ভগবদ্গীতার এই আমরা মূল অনুবন্ধ চতুষ্ট চারটি অনুবন্ধ আছে, এখন এই হচ্ছে মূল বিষয়। এখন এখানে এই যে স্বনিষ্ঠ পরিনিষ্ঠ নিরপেক্ষ, তিন ধরনের ভক্তের কথা বলা হচ্ছে। স্বনিষ্ঠ পরিনিষ্ঠ নিরপেক্ষ, স্বনিষ্ঠ পরিনিষ্ঠ নিরপেক্ষ, এরা কারা তাদের সম্বন্ধে একটু দেখবো আমরা। প্রথমত চিন্তা করুন, উদাহরণ দিয়ে থাকি এরকম, এখানে দুধ আছে, এখানে দুধ আছে মনে করুন। এখন দুধ তো এখন কলিযুগে আরেকটা বিশেষ দিক, খুব শুদ্ধ খাঁটি দুধ পাই নাকি একদম অমিশ্রিত, এখানে কি জল থাকবে? কিছু কিছু না কিছু জল থাকবে। কথা হচ্ছে মনে করুন এখানে এই গ্লাসের মধ্যে দুধ আর জল আছে, দুধ প্লাস জলও আছে। মনে করুন 90% দুধ আর 10% জল আছে, তাহলে এই গ্লাসটাকে আমরা কি বলতে পারি?
জল,
এখানে জলের মিশ্রণ আছে আর দুধটা বেশি আছে, জল মিশ্রিত দুধ, হ্যাঁ জলের মিশ্রণ, জল মিশ্রিত। এখন যদি উল্টো হয়, অর্থাৎ যদি এখানে 10% দুধ হয় আর 90% জল হয়, তাহলে কি বলবো? দুধ মিশ্রিত জল। আর যদি এখানে 100% দুধ হয় তাহলে অমিশ্রিত দুধ বা শুদ্ধ খাঁটি দুধ, খাঁটি দুধ বলা, এখানে অমিশ্র কোনো মিশ্রণ নেই। একইভাবে মনে করুন ভক্ত ভক্তি করছেন, তার হৃদয়ে ভক্তি করছেন, তার হৃদয়ে মনে করুন 90% একদম ভক্তি আছে আর 10% কর্ম বা জ্ঞান বা যোগ এগুলির বাসনা আছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? মিশ্র বা জ্ঞান মিশ্র বা যোগ মিশ্র, কর্ম জ্ঞান যোগ মিশ্র ভক্তি, অর্থাৎ এখানে কোনটার প্রাধান্য বেশি? কোনটার প্রাধান্য বেশি? এখানে ভক্তির প্রাধান্য বেশি, ভক্তির প্রাধান্য কম। এই জন্য যেটার প্রাধান্য কম সেটার মিশ্র, যেটার প্রাধান্য বেশি সেটা হচ্ছে আমার মূল কথা। এখানে ভক্তির প্রাধান্য বেশি, এগুলির প্রাধান্য কম, তাই কর্ম জ্ঞান যোগ মিশ্র ভক্তি। দেখবেন এই চারগুলো আসবে বারবার, কর্ম মিশ্র ভক্তি, জ্ঞান মিশ্র ভক্তি, যোগ মিশ্র ভক্তি। এই ভক্তিকে বলা হচ্ছে প্রধান
লাগা।
তিন ধরনের বক্তব্য মনে করুন, এখানে এই হচ্ছে একটা লাইন, গুণীভূতা
আমরা
আমাদের সম্প্রদায় গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় কোনটা নিরপেক্ষ, সরাসরি কেবলতে চলে আসে, লাগবে না এগুলো গুণীভূত লাগবে প্রধান, সরাসরি কেবল, সরাসরি কেবল এখানে আসার পরে কেবলা ভক্তি করার পরে এখানে হৃদ বিশুদ্ধি হবে, লোক সংগ্রহ এখানেই হবে, এখানেই ভগবত অনুভব। এটা হচ্ছে আমাদের গৌড়ীয় সব সম্প্রদায়। এবং আমরা এটা পুনারা বলেন কি অনেক জন্মের পরে, ইনারা বলেন কি একজন্মে, আর আমরা কি বলি অল্প দিনে ভাবোদয় হয়, বলছে অল্প দিনে। আমাদের সম্প্রদায়ে সেই সিদ্ধান্ত বা সেই তত্ত্ব প্রদান করা হচ্ছে যে অল্প দিনে ভাবোদয় হয়, সেই পন্থার প্রদান করা হচ্ছে কেবলা ভক্তি, অর্থাৎ একদম অভিনিবিষ্ট চিত্তে ভগবত ভক্তি। বলছে যে আমাদের যেমন ব্রহ্মচারীরা গৃহস্থরা আছে, ব্রহ্মচারী গৃহস্থ মাত্র সন্ন্যাসী, ব্রহ্মচারী আর সন্ন্যাসী বলতে তারা কোন স্তরের ভক্তি করা উচিত, তাদের আর কোনো দায়িত্ব নেই, গুণীভূতা না, প্রথম থেকে গুণীভূতা, ভাগবতের গুণীভূতার কথা বলাই হচ্ছে না, একে নিরাশ করা হচ্ছে। এই জন্য আমাদের দেখা হলেন আমরা কোন স্তরে ভক্তি করছি, গুণীভূতাতে আছি না প্রধানীভূততে আছি না কেবলিতে বলা আছে। তাই যদি আমরা আমাদের জীবনের মূল লক্ষ্যটা কি, কাকে যে বৃত্ত যে আঁকা আঁকা হয়েছে, বৃত্ত বৃত্তর সেন্টারটা কি, ভক্তিটা সেন্টার নাকি অন্য কিছু সেন্টার, কর্ম জ্ঞান যোগ সেন্টার। এই জন্য আমাদের সম্প্রদায়ের কমপক্ষে গৃহস্থদের জন্য ছাড় দেওয়া হচ্ছে প্রধানীভূত স্তরে থাকবে, তারও যে কর্মচারী সন্ন্যাসীর জন্য কেবলা ভক্তি। এই জন্য অনেকে বলা হয় না ব্রহ্মচারী ব্রহ্মচারী আসলে সন্ন্যাসী, তাই সন্ন্যাসী প্রথম হলো সন্ন্যাস ছেড়ে দিলেন যিনি গৃহস্থ ব্রহ্মচারী ছিলেন, আসলে কোনো সমস্যা না, আশ্রম না হোম বিপ্রণচন্দ্র দুটির বৈষম্য সূত্র বলা হচ্ছে এখানে, আশ্রম আমাদের গুরুত্বপূর্ণ না, কি গুরুত্বপূর্ণ ভক্তি, তাই সেদিক থেকে আশ্রমের দিক থেকে কোনো ব্যাপারই না, যে যা ব্রহ্মচারী হোক গৃহস্থ হোক যে যা ইচ্ছে, কিন্তু ভক্তির দিক থেকে একজন ব্রহ্মচারী তার কি সুযোগ ছিল, কেবল ভক্তি করার সুযোগ ছিল, তিনি যখন সেখান থেকে গৃহস্থ ধরে আসছেন আশ্রম, তখন কি হচ্ছে ওই সুযোগটা ছেড়ে তিনি হয় প্রধানীভূতা না গুরুত্বতা নেমে আসছেন, তো সেদিক থেকে আমরা বলি না এটা একটা প্রথম হচ্ছে, এই সুযোগটা আমি ছিল সুযোগটা আমি ছেড়ে নিচের সুযোগ চলে আসছি। গৃহস্থদের পক্ষে কেবলা ভক্তি করা কিরকম হতে পারে, সমস্যার সৃষ্টি করতে পারে, অনেক কমপ্লেন করছেন যখন পতি পত্নী বা যাই একজন খুব বৈকান্তিক ভগবানের প্রতি এখন নিষ্ঠা প্রদান হচ্ছে, কি হচ্ছে তখন কমপ্লেন করছে কি হচ্ছে কাজকর্ম করবে কি টাকা পয়সা কে উপার্জন করবে, তাই একজন রেসপন্সিবল দায়িত্ববান গৃহস্থ তিনি প্রধানীভূত স্তরে আচরণ করেন, ভক্তিবিনোদ ঠাকুর তিনি গৃহস্থ ছিলেন, গৌরবন্ধ গৃহস্থ ছিলেন, তার প্রধানীভূত স্তরে আচরণ করে দেখিয়ে দিচ্ছে দেখিয়ে দিয়েছে তাই দায়িত্ববান যদি কেউ গৃহস্থ হয়ে পূর্ণভাবে সমাগত হয়ে যায় শুধু ছেলে ছুলে তাকে বলবর্তি করতে পারে, অন্য কিছুর প্রতি অপেক্ষা না করে যদি সেরকম না করছেন তাহলে কমপক্ষে প্রধানীভূত স্তরে থাকা উচিত। তো সেজন্য এটা হচ্ছে আমাদের সম্প্রদায়ের মূল সিদ্ধান্ত, যেখানে আমরা থাকা উচিত আমাদের দেখা উচিত আমাদের প্রতিদিন আছে। এখন এই সম্বন্ধে কিন্তু প্রশ্ন আছে, আর নিতেন্দ্রিয়, এগুলো হচ্ছে ভগবত গীতার তত্ত্ব নির্ধারণ করতে পারে। সেটা হচ্ছে কি নিতেন্দ্রিয়, ইন্দ্রিয় জয় করা, ইন্দ্রিয় দমন করা, তখন আমরা পবিত্রভাবে ভগবত গীতা করতে পারি। এবং শ্রদ্ধা মানে কি সদা যথাযথ পরম্পরা দ্বারায় আমাদের জ্ঞান জ্ঞান গ্রহণ করতে হবে, শ্রদ্ধাগত চিত্তে পরম্পরা দ্বারায়। আর তাহলে কি হতে পারে, পরম্পরা দ্বারা না আসে তাহলে কি হতে পারে, যেমন ভাগবতমের প্রথম শ্লোকে বিশ্বনাথ চক্রবর্তী বা তিনি ভাগবতমকে তুলনা করছেন বিভিন্ন বস্তুর সাথে। ভাগবতম হচ্ছে সূর্যের মতো দীপ্তিমান, ভাগবতমটা দ্বীপের মতো অন্ধকার দূর করে, ভাগবতম রসময় ফল, ভাগবতম হচ্ছে কিসের মতো, মোহিনী মূর্তির মতো। কেন মোহিনী মূর্তির মতো, কারণ মোহিনী মূর্তি কি করেছিলেন, দেবতাদেরকে মোহিত, দেবতাদেরকে তিনি অমৃত দিয়েছিলেন, আর মসুরদেরকে তিনি মোহিত করেছিলেন, পিছনের আগে মোহিত ছিল। একইভাবে যারা শ্রীমদ ভাগবতমের কাছে ভৌতিক শাস্ত্রের কাছে ভগবত গীতার কাছে যারা যথাযথ পরম্পরায় শ্রদ্ধা সহকারে যারা আসবে তাদের কাছে শ্রীমদ ভাগবত শ্রীমদ ভগবত গীতা তারা যথাযথ তত্ত্ব প্রকাশ করবে। কিন্তু যারা এটাকে নিয়ে ছিনিয়ে নিতে চাইবে শ্রদ্ধাহীন ব্যক্তি পরম্পরা বহির্ভূত ব্যক্তি যারা তাদের কাছে কি হবে, অভিনী মূর্তির মতো তাদেরকে বিভ্রান্ত করে দেওয়া হবে, বিভ্রান্ত করে তত্ত্ব অবস্থাপন করে তাদেরকে সরিয়ে দেওয়া হবে। এজন্য একই ভগবত গীতা, একই ভগবত গীতা পড়ে কিছু লোক মায়াবাদ প্রচার করছে, কিছু লোক নির্বিশেষবাদ প্রচার করছে, কিছু লোক ভোগবাদ প্রচার করছে, একই ভগবত গীতা পড়ে একই ভাগ, একই শ্লোক পড়ে বিভিন্ন লোক বিভিন্ন ভাবে মনে হচ্ছে। কারণ কি শ্রদ্ধা দু শুদ্ধ করে শুধু না, একবার আমাদের ভক্তরা ম্যারাথন এসে বসছে তো সৃষ্টিরা তার বিভিন্ন অংশ জীবা প্রকৃতি কবলিতা তার বিমুখ বিমুখ
প্রথমটা হচ্ছে আমরা প্রাহ তত্ত্বম
পাঁচ, অর্থাৎ জীবেরা হচ্ছে কি ভগবানের বিভিন্ন অংশ, জীবেরা হচ্ছে ভগবানের বিভিন্ন বিভিন্ন অংশ আছে লিখেছে ভগবানের দুরকম বিস্তার করে ভগবান থেকে প্রকাশ হবে, একটা হচ্ছে স্বংশ বিস্তার, একটা হচ্ছে বিভিন্ন অংশ বিস্তার। স্বংশ বিস্তার মানে বিষ্ণু তত্ত্ব যারা আছে রাম সিংহ বামন
তাদের পরস্পরের সম্বন্ধ কি, তাদের পরস্পরের
উপদেশ প্রদান করেছেন কে? জানা সবাইকে কে উপদেশ প্রদান করেছেন? গৌরজন্ড স্বয়ং, গৌরজন্ড স্বয়ং এটা এই দশটা তত্ত্ব প্রকাশ করেছেন, উপদেশ প্রদান করেছেন আমাদের
পঞ্চম পন্থে